আমি শোয়েব আখতারকে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম থেকে বলতে চাই, শোয়েব ভাই আপ থোড়া থোড়া বাংলা তো আপ সমঝ লেতে হো, আপ টেক কেয়ার কে লিয়ে খেলা ভি ইয়াহ পে, বাট ফির ভি মে হিন্দি মে পুছনা চাহতা হু, আপ ইন্ডিয়া কে লিয়ে আপকা ইতনা দর্দ হ্যায়, পাকিস্তান মে ক্যা এক্সপেক্টেড হ্যায়, পাকিস্তান টিম মে আপ থোড়া আপকে চ্যানেল মে বতাইয়ে না, পাকিস্তান মে ক্যা হ্যায়, কোন হ্যায় পাকিস্তান কে এক্সপেক্ট?
স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর ঠিক 46 দিন পর ওয়ার্ল্ড কাপ শুরু, বিশ্বকাপের দামা তো অনেকদিন আগেই বেজে গিয়েছে, এবং বিশ্বকাপে কি টিম হতে চলেছে, ভারতীয় একাদশ কি হতে চলেছে, সম্ভাব্য পণ্যতে কারা কারা থাকতে চলেছে, এটা নিয়ে কলকাতা টিভির টিম একটা দল কিন্তু নির্বাচন করেছে অলরেডি, 15 জনের ভারতীয় দল, সম্ভাব্য 15 কারা কারা হতে চলেছে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো বিশদে। তবে তার আগে অবশ্যই স্বাগত জানাতে হবে আমাদের জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা স্বাগত।
আমি তোমায় বলি যে আমার একটা বিরল কোয়ালিফিকেশন আছে এই দল নির্বাচনের ব্যাপারে, আজ অব্দি আমি যত ভারতীয় দল করেছি তার একটাও মেলেনি, এবং আমার ধারণা যেটা বলবো আজকে সেটাও মিলবে না, কারণ ইন্ডিয়ান সিলেক্টরদের গতি প্রকৃতি বোঝা খুব ডিফিকাল্ট। তুমি লন্ডনের ওয়েদার প্রেডিক্ট করতে পারো, কিন্তু ভারতীয় নির্বাচকদের যুগ যুগ ধরে তাদের তারা কি ভাবছেন সেটা প্রেডিক্ট করা বা ভারতের টিম প্রেডিক্ট করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং একটা সময় ছিল যখন আমাদের ছোটবেলায় টিম প্রেডিক্ট করতে পারলে পোস্ট কার্ডে পাঠাতে হতো, এবং বিজয় মার্চেন্টের কোম্পানি তারপর পুরস্কারও ছিল। বহুবার চেষ্টা করেছি, পোস্ট কার্ডের টাকাটাই নষ্ট হয়েছে, কোনোদিন পুরস্কার পাইনি। তাই আজকেও এই শনিবারের সন্ধ্যেবেলা যেসব দর্শক বসেছেন, আমি বলতে পারি যে এটা আমরা মনে করি যে এটাই লজিক্যাল দল, কিন্তু এটা হবে কিনা কেউ জানে না। তবে আপনারাও আপনাদের টিম কিন্তু পাঠাতে পারেন, তাই না?
একেবারে।
এবং যদি আপনাদের পাঠানো দল মিলে যায় ইভেনচুয়ালি ওয়ার্ল্ড কাপে যখন টিম সিলেকশন হবে তার সঙ্গে, আমার মনে হয় তাহলে আমরা নিশ্চয়ই আপনাদের নাম যারা যারা মেলাতে পেরেছেন
একদম,
তাহলে তাদের নাম আমরা নিশ্চয়ই এই চ্যানেলে এসে এই স্টেডিয়াম বুলেটিনেই আমরা ঘোষণা করব।
একেবারে, তবে 100% মিলতে হবে কিন্তু, এটা সত্য। প্রথমে আপনার টিম
আমি প্রথমে আমার ফার্স্ট 11 বলি, যে আমি মনে করি যে এবারের বিশ্বকাপে অনেক ম্যাচে দেখবে 400 রান হবে, অলরেডি ওয়ান ডে ক্রিকেটে অনেক দিগন্তটা অনেক বিস্তৃত হয়ে গেছে। যদি 400 রান তোমায় চেস করতে হয়, কিছুদিন আগে শাহেদ আফ্রিদি এবং কোন একজন পাকিস্তান ক্রিকেটার বলেছেন যে ভারতের 1-3 যদি 20-25 ওভার খেলে দেয় তাহলে ভারত জিতবে, ভারতের 1-3 যদি দ্রুত আউট হয়ে যায় ভারত হারবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে রোহিত শর্মা 1-এ ব্যাট করেন, বিরাট কোহলি 3-এ খেলেন, সো ওই দুটো উইকেট পড়ে গেলেই সবাই জানে যে ভারত পারবে না। তো তোমায় টিমটা এমনভাবে সাজাতে হবে যে টিমটায় ওই দুজন একদম কাছাকাছি না থাকে, যাতে তুমি একটা স্পেস তৈরি করতে পারো, এবং যদি একটা লম্বা চেজ হয় সেখানে যাতে বিরাট চেজটাকে সিয়ার করতে পারেন, কারণ তিনি ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার, সবচেয়ে সাকসেসফুল প্লেয়ার। সো আমার টিমে আমি শুভমন গিল, রোহিত শর্মা ওপেন করবেন, এরা দুজন যদি ভালো খেলেন তাহলে তো প্রথম পাওয়ার প্লে থেকে ঝড় তৈরি হয়ে যাবে। 3 নম্বরে আমি একটা লেফট হ্যান্ডারকে খেলাতে চাই। এবার আমার টিমে লেফট হ্যান্ডার ঈশান কিশন, ঈশান কিশন কিন্তু আইপিএল ওপেনও করে, সো 3 নম্বরে খেলার কোন সমস্যা নেই। 3 নম্বরটা আমি একটা গ্যাম্বল করতে চাই, 3 নম্বরে যে 3 নম্বরে যে রান করে দিতে হবে, একদম বিরাট কোহলির মতো খেলবে সেরকম হয়তো হবে না, কিন্তু একটা বাহাতি ডানহাতি কম্বিনেশন হলে 3 নম্বরে ভালো হবে। সো 3 নম্বর ঈশান কিশন, 4 নম্বর বিরাট কোহলি, 5 নম্বর সূর্যকুমার যাদব। আমি জানি যে সূর্যকুমার যাদব ওয়ান ডে ক্রিকেটে অতটা রান পাননি টি টোয়েন্টিতে যা পেয়েছেন, কিন্তু সামাও সূর্যকুমার যাদব ব্যাট করতে নামলে অপোনেন্ট কিন্তু একটু প্রেশারে থাকে, বোলাররা সেই সুযোগটা নিতে চাই। 5-এর পরে 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাডেজা, এরপর তেল শুরু হয়ে যাবে, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, কুলচা অর্থাৎ কুলদীপ যাদব এবং যাজুবেন্দ্র চহল। তার মানে 3টে স্পিনার হল চহল, কুলদীপ যাদব এবং জাডেজা, 2টো পেসার মোহাম্মদ শামি এবং তার সঙ্গে জসপ্রীত বুমরা। এবার 4 জন আমরা টোটাল 15 জন সিলেক্ট করতে পারবো, এই হয়ে গেল 11। বাকি 4 জনে এই জায়গাটা খুব গোলমেলে এই জন্য, কারণ ইঞ্জুরির পর কি দাঁড়াবে আমরা কেউ জানি না। আমি 4 জনে সিলেক্ট করতে চাই, 1 জন উইকেট কিপার তোমায় রাখতে হবে, 2nd উইকেট কিপার, যদিও দেশের মাঠে খেলা হচ্ছে আমি জানি যে কোনো সময় উড়িয়ে আনা যায়, তবুও সাধারণভাবে 1 জন কাউকে রাখতে হবে। যদি রাখতেই হয় কেএল রাহুল, আমি ধরে নিচ্ছি তার তার সেরে যাবে চোট, কেএল রাহুল যদি না থাকতে পারেন তাহলে সঞ্জু স্যামসনকে তোমায় নিতে হবে, ঋষভ পন্থের মনে হচ্ছে না কোনো চান্স আছে। সো 13 নম্বর 12 নম্বর স্পটটা চলে গেল সেখানে, তেরো নম্বরে একজন পেসার এক্সট্রে নিতে হবে, মোহাম্মদ সিরাজ। চোদ্দ নম্বর কাকে নেব? চোদ্দ নম্বর তোমার ব্যাটসম্যান অলরেডি সঞ্জু স্যামসন হয়ে গেছেন। চোদ্দ নম্বরে একজন পেসার তোমায় নিতে হবে। আর একজন পেসার যদি নেওয়া যায়, আমার মতে অর্শদীপ সিং, যদিও তিনি এশিয়ান গেমসের টিমে নির্বাচিত হয়েছেন এবং এশিয়ান গেমসের টিমে নির্বাচিত হলে তুমি এখানে খেলতে পারবে না, কিন্তু অর্শদীপ সিং গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আন্ডার প্রেশার কতগুলো ওভার করেছিলেন পাকিস্তানের সঙ্গে, তোমার নিশ্চয়ই মনে আছে। আন্ডার প্রেশার যে ওরম লোড নিতে পারে, আমি মনে করি যে তাকে টিমে রাখা উচিত। আমি জানি হয়তো অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজের মধ্যে একজনকে রাখা হবে, কিন্তু যে কোনো একজনকে রাখা উচিত। আর ফিফটিন আমি তিলক বর্মা অবশ্যই, যিনি অফ স্পিন বলও করতে পারেন। যশস্বী জয়সওয়ালকে আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না, যদি না কে এল রাহুল ইঞ্জিয়ার থাকেন। এবার কে এল রাহুল যদি ইঞ্জিয়ার থাকেন, তোমার কিন্তু একটা কিপার লাগবে। ইন্ডিয়ার এই জায়গাটা খুব গন্ডগোল হয়ে গেছে কে এল রাহুলের চোখটা হয়ে, এটা আমার পনেরো। এবার তোমার পনেরো বলো।
একেবারে আমার সেম পনেরোই, এটি কলকাতা টিভির পনেরো। তবে এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে কিন্তু কথা উঠতে শুরু করেছে। প্রাক্তন নির্বাচক এম এস কে প্রসাদ অলরেডি বলেছেন যে রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে একটা ফাটকা খেলা যেতে পারে। আমি একদম সরাসরি গৌতম দাকে স্পেসিফিক্যালি বলবো যে অশ্বিনকে নিয়ে আপনার কি টেক?
আমার টেক একটাই যে ভারতের টেলটা এত লম্বা, পৃথিবীর কোন টপ যে কোনো যারা ওয়ানডে খেলে কোন টিমের টেল এত লম্বা নয়। আমাদের যেন এটা ধরেই নেওয়া হয়েছে যে আমাদের প্রথম দিকের কৃতি ছাত্ররা সব রান করে দেবে এবং তারপরে তোমার এদের দরকার পড়বে না, কিন্তু দরকার পড়বে। আবার বলছি যে সাড়ে তিনশো চারশো রান তোমায় কিন্তু অহরহ তোমায় ফেস করতে হবে। তখন এই টেলটা এত লম্বা, বুমরা, কুলদীপ, শামি, চেহেল, কে রান করবে এদের মধ্যে? সিরাজ খেললে সিরাজ। এই জায়গাটাতে অশ্বিন ব্যাটটা ভালো করতে পারেন। তোমার মনে আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া জেতার একটা বড়, কারণ অশ্বিন একটা ডেলিভারি খেলেননি, যে ডেলিভারিটা ওয়াইড হয়ে গেছিল ওটা কিন্তু আন্ডার প্রেশার কোন ব্যাটসম্যানও সামলাতে পারত না। আমরা দিনেশ কার্তিককে দেখেছিলাম, দিনেশ কার্তিক চারও মেরেছিলেন। সো কিন্তু আমার মনে হয় না ভারতীয় নির্বাচকরা অশ্বিনকে নেবেন বলে, কারণ তারা বলবেন যে অস্ট্রেলিয়া নিয়েছিলাম, অস্ট্রেলিয়ার মাঠটা বড়, এখানে মাঠগুলো ছোট, স্পিনার মার খেতে পারে। যদিও আমি মনে করি যে অশ্বিনকে নেওয়া উচিত, কিন্তু ফিল্ডিং এর কথা ভেবে, ফিটনেস এর কথা ভেবে মনে হয় না নেওয়া হবে বলে। যদি নেওয়া হতো তাহলে কিন্তু অলরেডি আমরা ইন্ডিকেশন পেয়ে যেতাম, তাহলে কিন্তু তাকে টেস্ট সিরিজে এত ভালো ওয়েস্ট ইন্ডিজে বল করার পরে রাহুল দ্রাবিড় কিন্তু তাকে ওয়ানডে টিমে রাখতেন। যেহেতু নেই, আমার মনে হয় কনসিডারেশনের মধ্যে উনি থাকবেন না, থাকা উচিত, এর সঙ্গে আমি একমত।
একেবারে আরো একজনকে নিয়ে আলোচনা করতেই হচ্ছে আমাদের টিমে, অর্থাৎ কলকাতা টিভির টিমে কিন্তু তিনি জায়গা পাননি, মোহাম্মদ সিরাজ। সন্দীপ পাটিল
আমার টিমে জায়গা পেয়েছে,
মোহাম্মদ সিরাজ
আমার টিমে রয়েছে।
আচ্ছা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ
না, আমার টিমে রয়েছেন তিলক বর্মা, চারজন এক্সট্রা, তিলক বর্মা, অর্শদীপ সিং, কে এল রাহুল অথবা সঞ্জু স্যামসন, মোহাম্মদ সিরাজ।
মোহাম্মদ সিরাজ যদি তিন পেসার নিয়ে খেলতে হয় তাহলে কি কম্বিনেশন?
তাহলে মোহাম্মদ সিরাজ, শামি এবং বুমরা।
একদম শামি, বুমরা, মোহাম্মদ,
যদি না অর্শদীপ সিং ফিট থাকেন। অর্শদীপ সিং ফিট থাকলে, ভালো অবস্থায় থাকলে অবশ্যই একজন পেসার হবেন অর্শদীপ সিং, বিকজ তুমি বোলিং এ একটা ভ্যারাইটি আনতে পারছো। কিন্তু আমার একটাই ভয় যে ভারতীয় টেলিন্ডাররা কেউ ব্যাট করেন না কেন? এখন তো আর সেই সময় নেই, তোমায় তো টেলিন্ডারকে এখন ব্যাট করতেই হবে, এবং এরা কেউ অলরাউন্ডার নন। এবার তুমি যদি ওয়ানডের ইতিহাস দেখো যে ওয়ানডেতে স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং বোলার নিয়ে কারা জিতেছে, আজ অব্দি তুমি যদি ইতিহাস দেখো, তুমি দেখবে সেভেন্টি ফাইভ এ ওয়েস্ট ইন্ডিজ, সেভেন্টি নাইন এ ওয়েস্ট ইন্ডিজ, দু হাজার তিনে অস্ট্রেলিয়া, দু হাজার সাতে অস্ট্রেলিয়া। বাট এই দুটো টিম হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ দুটো টিম, যাদের ব্যাটসম্যানরা এত ভালো ছিল, যাদের বোলাররা এত ভালো ছিল যে তারা হয় ব্যাটিং এ অথবা বোলিং এ ম্যাচ জিতে দিত। আজকে ম্যাগরা, শেনওয়ান থাকলে তারা টেল এন্ডার ছিল, তুমি ভাববেই না কি ব্রেটলি থাকলে, এরা তো এমনি উইকেট নিয়ে নেবে। তোমার সেরকম বোলার নেই, আবার তারা ব্যাটও করে না। এই জায়গাটা ভারতের ভীষণ দুর্বলতার জায়গা, কারণ নিচের দিকে যদি রানের দরকার হয় তখন রানটা কে করবে?
একেবারেই। আর টেলেন্ডারদের কিন্তু অবশ্যই কন্ট্রিবিউট করতে হবে ব্যাট, এত এক সময় বাবা বুলমার বলতেন, যাই না এবার রাহুল দ্রাবিড় বলবেন কিনা, তবে অবশ্যই কন্ট্রিবিউট করতে হবে।
না, বাবুলবার বলেছিলেন যে আমি অ্যালান ডোনাল্ডকেও রিভার্স সুইপ খেলা শিখিয়েছি। কখন বলেছেন? ১৯৯৬ সালে বলেছেন, তখনই তিনি অ্যালান ডোনাল্ডকে রিভার্স সুইপ খেলা শিখিয়েছেন, অর্থাৎ কতটা এগিয়েছিলেন সময়ের আগে। এবার রাহুল দ্রাবিড়কে টেলেন্ডারদের তৈরি করিয়েছেন। আমি তো দু একটা ম্যাচে টেলেন্ডাররা যদি আগে চলে যেতেন, বেশি ব্যাট করার সুযোগ পেতেন, আমি তাহলে বলতাম যে তাহলে তাদের ব্যাট করানো হচ্ছে, কিন্তু এখন ভারতের এমন একটা পরিস্থিতি চোট আঘাতের জন্য যে তুমি ফ্রন্টলাইন ব্যাটসম্যান না কি রান করবে তাই জানে না, তুমি টিলেন্ডারদের কি দেখবে। কিন্তু যখন ওয়ার্ল্ড কাপ আসবে, যখন প্রেশার শুরু হবে, যখন অপোনেন্ট 400 রান করবে, সেখানে টিলেন্ডার আর ব্যাট না করলে কিন্তু ইল বি নো গুড।
একেবারে আরেকজনকে নিয়ে কথা বলতে হচ্ছে কে এল রাহুল, যদি তিনি ফিট থাকেন, এখানে একদম সরাসরি প্রশ্ন গৌতম দাসে, যদি তিনি ফিট থাকেন তাহলে কিষান কিষানকে খেলাবেন?
আমি জানি না মানে কে এল রাহুলের কি অবস্থা, আমি প্রথমেই খেলাবো না, কারণ কে এল রাহুলকে ব্যাটসম্যান হিসেবে খেলাবো, কারণ কিপার হিসেবে একটা বাড়তি ফিটনেস লাগে। সবাই মহেন্দ্র সিং ধোনি নন যে নেমেই কিপিং করে দেবেন, ধোনি একজন আলাদা মানুষ। তো সেক্ষেত্রে আমি ব্যাটসম্যান হিসেবে খেলাতে চাইব কে এল রাহুলকে, এবং তখন দেখবো যে ফিটনেসটার জন্য সময় যদি টুর্নামেন্টের সেকেন্ড হাফে তাকে দিয়ে কিপিং করানো হয়, ফার্স্ট হাফে আমার পছন্দ হবে ঈশান কিষান।
একেবারে ঈশান কিষান বেপরোয়া ক্রিকেট খেলতে ভালোবাসে এবং সেই ক্রিকেটটাই কিন্তু খেলবেন আশা করব। আমাদের টিমে অলরেডি ঈশান কিষান রয়েছেন, গৌতম অলরেডি টিম বলে দিয়েছে
তিন নম্বর ঈশান,
তিন নম্বরে ঈশান কিষান, এবং এই উপরের দিকে খেলতে কিন্তু পছন্দ করেন।
কিন্তু একটা কথা বলা দরকার যে এশিয়া কাপে কিন্তু অনেক ফর্মুলেশন কম্বিনেশন হবে, অনেক চেঞ্জ হবে। সবচেয়ে বড় কথা আমাদের এই টিমটা গড়ার সেটা হচ্ছে যে আমরা জানি না যে কার ফিটনেস কিরকম। জসপ্রীত বুমরা আয়ারল্যান্ডে একটা ম্যাচ ভালো বল করেছেন, সেটা দেখেই আমরা হই হই করছি, আমরা কেউ জানি না তিনটে ম্যাচ গেলে তার ফিটনেসটা কোন জায়গায় দাঁড়াবে। সো এশিয়া কাপে কি হয়, কি পরিস্থিতি থাকে, কে এল রাহুলের ফিটনেস কোন অবস্থায় থাকে, তিলক বর্মা ওয়ানডে ক্রিকেটে সে কিরম খেলেন, এতগুলো প্রশ্নচিহ্ন রয়েছে যে এই সময় ওয়ার্ল্ড কাপের টিমটা করা খুব ডিফিকাল্ট। যদি 15টা টিমের মধ্যে 13টা নামও মিলে যায় আমার মনে হবে আপনারা ধরে নিতে পারেন যে আমরা পাস মার্কস পেয়ে গেছি
একদম। আর তিলক বর্মা এই ক্রিকেটার থেকে কিন্তু খুব আলোচনা হচ্ছে, গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে চার নম্বর ব্যাটার হিসেবে তিলক বর্মাকে কিন্তু ভাবা যেতেই পারে, যদিও আমাদের টিমে বিরাট কোহলি চার নম্বরে ব্যাটিং করছেন, তিনে ঈশান কিষান ব্যাটিং করছেন, তিলক বর্মার রোলটা কি হতে চলেছে আমরা দেখিনি ওদের ক্রিকেটে।
তিলক বর্মা কালকে কিন্তু প্রথম বলেই আউট হয়ে গেছে, কালকে ফার্স্ট বলে তিলক বর্মা, ইনফ্যাক্ট তিলক বর্মা আউট হয়ে যাওয়াতে একটা হ্যাটট্রিকের চান্স হয়েছিল, ভারতের কপাল ভালো সেই সময় বৃষ্টি নামে, নইলে ডাকওয়ার্থ লুইসও ভারত জিততো না, আট উইকেট পড়ে গেল। তিলক বর্মার শব্দ এসছেন, আমার যেটা থেকে ভালো লেগেছে যে উনি ব্যাটটা খুব মানে শুরুর দিকে যখন ব্যাটসম্যানরা আসেন তখন তাদের বগলটা চেপে যায়, বগলটা চেপে যায় কারণ টেনশনে চেপে যায়। তিলক বর্মা খুব ফ্রি ফ্লোয়িং যেভাবে টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট করেছে, কিন্তু ওয়ানডে ক্রিকেট আবার একটা আলাদা পরীক্ষা। এক নম্বর, দু নম্বর হচ্ছে যে নতুন করে অ্যাডজাস্ট করতে হবে। আমাদেরকে যে ভেঙ্কটেশ আয়ার তিনিও তো ভালো শুরু করেছিলেন, তারপরে কোথায় চলে গেলেন। সো তিলক বর্মা সবাই বলছেন এক্স ফ্যাক্টর, কিন্তু এক্স ফ্যাক্টর তিনি হচ্ছেন টি টোয়েন্টি ক্রিকেট, ওয়ান ডে ক্রিকেট আবার বলছি একটা আলাদা জিনিস, মানে টি টোয়েন্টি ক্রিকেট যদি আমেরিকা হয়, ওয়ান ডে ক্রিকেট তাহলে ইউরোপ, দুটো কমপ্লিটলি আলাদা, হয়তো অনেক কিছু কমন আছে কিন্তু অনেকটা আলাদাও। কাজে সেখানে দুম করে তিনি এক্স ফ্যাক্টর হয়ে যাবেন, তিনি দুম করে চ্যাম্পিয়ন্স ট্রফি যুবরাজ কি 92 ওয়ার্ল্ড কাপের ইনজামাম হয়ে যাবেন, এটা আশা করাটা ভালো, কিন্তু সেটা দুরাশা কিনা কেউ জানে।
ঠিক, আরো একবার যদি গৌতম দাস আপনার এই 15 জনের দল থেকে দল আপনি ঘোষণা করেন একবার।
শুরুতে শুভমন গিল এবং রোহিত শর্মা ওপেন করবেন, ওয়ান ডাউন ঈশান কিষান, এটা একটা ফাটকা, তিন নম্বর একজন বাহাতি, আর ঈশান কিষান যেহেতু টি টোয়েন্টিতে ওপেন করেন তিনেও খেলেন তার অসুবিধা হওয়া উচিত নয়, তার নিচে চার নম্বর বিরাট কোহলি যিনি গোটা ইনিংসটা স্টিয়ার করবেন, পাঁচ নম্বর সূর্যকুমার যাদব, তারপরে ছ নম্বর হার্দিক পান্ডিয়া, সাত নম্বর রবীন্দ্র জাডেজা, আট নয় দশ এগারো বুমরা শামি চেহেল এবং কুলদীপ, আর চারজন এক্সট্রা আশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন যদি না কে এল রাহুল ফিট থাকেন, এবং তার সঙ্গে অবশ্যই তিলক বর্মা। আমি শার্দুল ঠাকুরকে স্ট্যান্ড বাইতে রাখবো, ফার্স্ট স্ট্যান্ড বাই শার্দুল ঠাকুর, যে যদি দেখ, কারণ আমি দুজন স্পেশালিস্ট বোলারকে রাখলাম এক্সট্রাতে যেটা থাকা উচিত নয়, আশদীপ সিং মোহাম্মদ সিরাজ, কিন্তু কোনো উপায় নেই, কারণ শার্দুল ঠাকুরের তুমি যদি ওয়ান ডে স্ট্যাটস দেখো 38 ম্যাচে 58 উইকেট, ব্যাটিংয়ে মাত্র 300 রান, আহামরি কিছু নয়, কিন্তু তোমার ভারতবর্ষের এখন যে অবস্থা হয়তো শার্দুল ঠাকুরই তোমার আশ্রয় হয়ে দেখা দেবেন ইভেন্টুয়ালি।
একেবারে এশিয়া কাপের জন্য দল নির্বাচন 21 আগস্ট একদিন পিছিয়ে দিয়েছে অলরেডি বিসিসিআই, এবং সেদিকেও নজর থাকবে, তবে আপনারা কিন্তু আপনাদের দল পাঠাতেই পারেন, আপনাদের সেরা 15 কাদের কাদের মনে হচ্ছে, যদি এর বাইরেও কোনো নাম থাকে পাঠান, এবং যদি মিলে যায় তাহলে অবশ্যই তার নাম কিন্তু আমরা নেব স্টেডিয়াম বুলেটিনে। তবে
এটি আমাদের টিম এবং গৌতম দা অলরেডি বলে দিয়েছেন আমাদের কি টিম, এবং সেক্ষেত্রে নির্বাচকদের কাছে যদি এই মেসেজটা যায়, গৌতম দা যে টিমটা বললেন সেটা যদি অজিত আগরকরের কাছে যায় ভালো, নাকি কোন নাটক এবারও অপেক্ষা করছে। 2019 আমরা ভুলে যাইনি, এম এস কে প্রসাদ অম্বতী রায়ডুকে বাদ দিয়ে বিজয় শঙ্করকে নিয়েছিলেন এবং বলছেন থ্রি ক্রিকেটার, যদি কিছু
পারফরমেন্স ঋষভ পন্তকে বাদ দেওয়া হয়েছে। তুমি এবার বলো যে তোমার বা অর্পণের টিম কতটা আলাদা? আমি তো আমার টিমটা বললাম
সেম, একমাত্র আমরা আর্শদীপকে রাখিনি, শার্দুল ঠাকুরকে রেখেছিলাম। আর্শদীপকে না রাখার কারণ একটাই, সেটা হচ্ছে এশিয়ান গেমস যেহেতু শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে, 8ই অক্টোবর সম্ভবত শেষ হচ্ছে এশিয়ান গেমস, সেজন্য আমরা ভেবেছি যে আর্শদীপের কোন এক্ষেত্রে চান্স নেই। তবে যদি কিছু মিরাকল ঘটে, আর্শদীপ যদি কিছু দুরন্ত পারফরমেন্স দেন, তাহলে হয়তো অন্য কিছু
মনে রাখতে হবে। তোমাদের টিমেও কিন্তু যশস্বী জয়সওয়াল নেই, যশস্বী জয়সওয়াল ইদানিং রান কিন্তু খুব ভালো। কে বলতে পারে যে তিলক বর্মা না নিয়ে হয়তো নির্বাচকরা যশস্বী জয়সওয়ালকেও প্রেফার করতে পারে?
একেবারে
অনেকটা নির্ভর করবে এশিয়া কাপের উপর, সেই জন্য এশিয়া কাপের পর টিম সিলেকশন করতে গেলে ভালো হতো, কিন্তু আমাদের মনে হলো যে আমরা একটু ঝুঁকি নিয়ে একটু আগেই করেছি।
একেবারে আর এশিয়া কাপের দল নির্বাচনের দিকেও নজর থাকছে। তবে এশিয়া কাপ শুরুর আগে শোয়েব আখতার কিন্তু একটা গেম প্ল্যান, মানে গেম প্ল্যান বলবো না, মাস্টার স্ট্রোক বলবো নাকি কি বলবো এটাকে, শোয়েব আখতার যে স্টেটমেন্টটা দিয়েছেন, তিনি বলছেন যে ভারত ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, কারণ কোন এক্স ফ্যাক্টর নেই, মানে মাইন্ড গেম বলা ভালো, মাইন্ড গেম শুরু করে দিয়েছেন শোয়েব আখতার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তো গৌতম দা বলছেন যে কোন এক্স ফ্যাক্টর নেই ভারতীয় দলে।
আমার একটাই প্রশ্ন, শোয়েব আখতার পাকিস্তান নিয়ে যত না কথা বলেন তার ইউটিউব চ্যানেলে, তার চেয়ে অনেক বেশি কথা ইন্ডিয়াকে নিয়ে বলেন। এটার একটাই কারণ হচ্ছে ব্যবসায়িক, কারণ ইন্ডিয়ান প্রচুর ফলোয়ার্স তাহলে তার চ্যানেলে আসতে সুবিধা হয়। আমার শোয়েব আখতার আপাতত পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান বহুবছর বিশ্বকাপ জেতেনি, ফাইনালে ওঠেনি, শোয়েব যদি পাকিস্তানকে নিয়ে ভাবেন তাহলে আমার মনে হয় তার দেশও উপকৃত হয়।
একেবারে
ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর আছে কিনা পাকিস্তানের আছে তো,
একেবারে সেটা অবশ্যই জানতে চাইবো শোয়েব আখতারের কাছ থেকে যে এক্স ফ্যাক্টর পাকিস্তানের তরফ থেকে কি, বাবর আজম বা ওই একটা দুটো নাম হয়তো বলবে, শাহিন আফ্রিদি, তবে পাকিস্তানের দিকটা
তুমি লক্ষ্য করে দেখবে পাকিস্তানের ক্রিকেটাররা যেই ইউটিউব চ্যানেল করুন না করুন, রশিদ লতিফ, শোয়েব আখতার, এরা সবসময় ইন্ডিয়াকে নিয়ে কথা বলেন। তার একটাই উদ্দেশ্য যে যাতে ওদের ওই ফলোয়ার্স, যাতে ইন্ডিয়া থেকে প্রচুর সংখ্যা, ইন্ডিয়ার সংখ্যা অনেক বেশি পপুলেশন, ইন্ডিয়ার কথা বলে যাতে ইন্ডিয়ান পপুলেশনকে সাবস্ক্রাইবার লিস্টে আকৃষ্ট করা যায়।
একেবারে
আমি শোয়েব আখতারকে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম থেকে বলতে চাই, শোয়েব ভাই আপ থোড়া থোড়া বাংলা তো আপ সমঝ লেতে হো, আপ কেকেআর কে লিয়ে খেলা ভি ইয়াহাঁ পে, বাট ফির ভি মাই হিন্দি মে পুছনা চাহতা হুঁ, আপ ইন্ডিয়া কে লিয়ে আপকা ইতনা দর্দ হ্যায়, পাকিস্তান মে ক্যা এক্সপেক্ট করে পাকিস্তান টিম মে, আপ থোড়া আপকে চ্যানেল মে বতাইয়ে না, পাকিস্তান মে ক্যা হ্যায়, কোন হ্যায় পাকিস্তান কে এক্সপেক্ট।
আশা করছি শোয়েব আখতারের কাছে এই যে কোশ্চেনটা রাখলেন এক্ষেত্রে গৌতম দা সেটা পৌঁছে গিয়েছে, এবং তিনি অবশ্যই এর পরের এপিসোডটা পাকিস্তানের এক্সপেক্টর নিয়ে করবেন, এইটুকু আশা রাখি। তবে তিনি ইন্ডিয়াতেই একেবারে মুশকুল, তিনি বিরাট কোহলি নিয়েও কমেন্ট করছেন, তিনি বলছেন যে বিরাট কোহলিকে বিশ্বকাপের পর হোয়াইট বল থেকে ছেড়ে দেওয়া উচিত, যদি সচিনের রেকর্ড ভাঙতে হয় তাহলে টেস্ট ক্রিকেটে কনসেন্ট্রেট করা উচিত এবং শুধুমাত্র টেস্ট ক্রিকেটই খেলা উচিত, এবং পাল্টা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও, তিনি বলেছেন যদি বিরাট ফর্মে থাকে তাহলে সব ফর্মেটে খেলতে আপত্তি কোথায়।
এগেন হ্যাশট্যাগ বিরাট কোহলি ম্যাক্সিমাম নাম্বার অফ হিট, হ্যাশট্যাগ টেন্ডুলকার ম্যাক্সিমাম নাম্বার অফ হিট, তো এইগুলো বারবার করে এগুলো ইচ্ছাকৃত ভাবে বিরাট কোহলি নিয়ে কথা বলেন, কখনো টেন্ডুলকার নিয়ে কথা বলেন, শোয়েব আখতার বোঝাই যাচ্ছে খুব পরিকল্পিত ভাবে তিনি তার ফ্যান বেসটা বিস্তৃত করতে চাইছেন, এবং বোলিং নিয়েও এত ভেবেছেন কিনা সন্দেহ, নিজের ইউটিউব চ্যানেল নিয়ে যেভাবে ভাবেন, এরম ভাবে ভাবলে শোয়েব একদিন পাকিস্তানের ক্যাপ্টেন হয়ে যেতে পারে।
একেবারেই শোয়েব আখতার ফোন করলো বলে গৌতম দাকে, তো আশা রাখবো যে শোয়েব আখতার উত্তরটা দেবে সেটা যেভাবেই হোক না কেন। আর পরের বিষয় হচ্ছে জসপ্রীত বুমরা, গতকাল আমরা তাকিয়েছিলাম জসপ্রীত বুমরার দিকে, ভালো বোলিং করেছেন অবশ্যই, আমি একটু ফিগারটা বলে দিই, 4 ওভার 24 রান 2টি উইকেট, তবে কতটা তিনি এই লংজিভিটিটা দেখাতে পারেন এটা সব থেকে বড় প্রশ্ন। বুমরাকে কেমন লাগলো?
আমি দেখলাম রিসেন্টলি সৌরভ বলেছেন এনসিএতে খোঁজ নিয়ে জেনেছেন যে বুমরা এনসিএতে খুব ভালো বল করছেন, ঘন্টায় 90 মাইল পার আওয়ার, সেটা যদি এনসিএর ভেতরকার খবর তার কাছে থাকে, লক্ষ্মণ তার এত বন্ধু নিশ্চয়ই জানেন, তাহলে খুব ভালো। কিন্তু ওই একটা কথা আছে বাংলায় যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে, বুমরার এত ইঞ্জুরি হয়েছে যে বুমরা এক্সট্রা পেস আনতে গেলেই একটা ভয় লাগে যে আবার না চোট লেগে যায়, এবং মনে রাখতে হবে এবার চোট লাগলে কিন্তু আর সারা সময় নেই, কারণ বিশ্বকাপ সামনে, আমরা কালকে দেখেছি বুমরার ইয়র্কার গুলো ঠিকই পড়ছে, বুমরা ভালো পেসে বল করছেন, কিন্তু প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এই প্রতিপক্ষ যখন বড় টিম হবে, যখন অনন্ত প্রেশার শুরু হবে, এবং আমরা 46 দিন আগে বুঝতেই পারছি না যে কি হতে যাচ্ছে 46 দিন বাদে। তুমি অলরেডি কলকাতার রাস্তায় কিন্তু প্যান্ডেল পড়ে গেছে, সবাই থিম নিয়ে কথা বলছে, কবে খুঁটি পুজো, এইসব কথাবার্তা চলছে। এখনো বিশ্বকাপের খুঁটি পুজো শুরু হয়নি, যে মুহূর্তে শুরু হবে ঘরের মাঠে মারাত্মক প্রেশার তৈরি হবে ক্রিকেটারদের উপর, সেই প্রেশার হ্যান্ডলিংটা তখন সেটা কিন্তু তোমার ফিজিক্যাল যে মুভমেন্ট ফিজিক্যাল সেটাকেও এফেক্ট করবে। কাজে ইন্টারেস্টিং হবে দেখার যে বুমরা কিভাবে সেই লোডটা নেন, এটা কিন্তু সহজ হবে না। আর আরেকজন বোলার এক্ষুনি দেখলাম আমরা অর্পণের টিমে, রবি বিষ্ণুই কিন্তু টিমে রয়ে, রবি বিষ্ণুই কিন্তু ভালো বল করছেন এবং বলা যায় না তিনি একজন এক্সট্রা বোলার হিসেবে, আমরা অশ্বিন সবাই বলছি কে বলতে পারে এক্সট্রা স্পিনার হিসেবে রবি বিষ্ণুই থাকবেন না
একেবারে। রবি বিষ্ণুই কিন্তু একটা ট্রাম্প কার্ড হলেও হতে পারে। ওটাই বলার যে কি হতে চলেছে, আমরা কিন্তু 46 দিন আগেও কিচ্ছু যাই না, তবে কিছু চমক হয়তো থাকতে পারে বিশ্বকাপের স্কোয়াড যখন।
একটা চমকের কথা বলি, আমাদের অ্যাক্রিডেশনটা এখনো আসেনি, মানে এখনো ফর্মটাই আসেনি, এটা একটা বড় চমক,
এটা বড় চমক। তো যেদিন আসবে সেদিন আমরা জানিয়ে দেবো স্টেডিয়াম বুলেটিনে। যাই হোক, একদম শেষ পর্বে চলে এসেছি। বিশ্বকাপে কোন চারটি দল নক আউটে যেতে চলেছে, সেমিফাইনালে কোন চারটি দল খেলবে অলরেডি আমি জানিয়ে দিই। সৌরভ গঙ্গোপাধ্যায় একটা প্রেডিকশন করেছেন, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আরেকটা হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড। যদি একটি দলকে এখান থেকে বাদ দিতে হয় তাহলে নিউজিল্যান্ড, অর্থাৎ দাঁড়াচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তান। এবং অপরদিকে এবি ডিভিলিয়ার্সও কিন্তু প্রেডিকশন করেছেন, তিনি কি করেছেন, তিনি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এটা কমন, এই তিনটে দল যাচ্ছেই, এবং পাকিস্তান, সাউথ আফ্রিকার মধ্যে ডাইসি। তিনি বলছেন যদি একটি দলকে বাদ দিতে হয় তাহলে পাকিস্তান বাদ যাবে, সাউথ আফ্রিকা কোয়ালিফাই করবে। আপনার প্রেডিকশন?
পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড। যদি কেন উইলিয়ামসন না খেলেন, যেটা সবাই শুনছি কেন উইলিয়ামসন খেলবেন না, কেন উইলিয়ামসন না খেললে নিউজিল্যান্ডের পক্ষে ডিফিকাল্ট, কেন উইলিয়ামসন এলে অনেক হিসেব উল্টে যাবে। আমার প্রেডিকশনটা বেসড অন দ্য ইনফরমেশন যে কেন উইলিয়ামসন আসছেন না, সেক্ষেত্রে আমি নিউজিল্যান্ডকে ধরবো না, আমি অস্ট্রেলিয়াকে সামাও ধরছি না। যে সময় খেলা হবে অক্টোবর নভেম্বর মাসে, আমার কোথাও মনে হয় ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এবং একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আমি দেখছি সাউথ আফ্রিকা।
দেখা যাক, আপনারাও প্রেডিকশন করতেই পারেন যে কোন চারটি দল সেমিফাইনালে যেতে পারে। আমি এর আগে প্রেডিকশন করেছিলাম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান। অস্ট্রেলিয়াকে বাদ দিতে পারছি না, যেহেতু একটা অন্যরকম ইতিহাস রয়েছে, তবে স্টিভেন স্মিথ কিন্তু চোটগ্রস্ত, রিচার্ড স্টার্ক চোটগ্রস্ত, অনেক কিছু ঘটতে পারে যদি এরা না খেলেন কোনো কারণে, আমি ধরে নিচ্ছি খেলবেন, যদি না খেলেন তাহলে কিন্তু ব্যাক করতে অস্ট্রেলিয়া। তাই বুঝে শুনে আপনারাও প্রেডিকশন করুন কোন চারটি দল যেতে চলেছে 2023 বিশ্বকাপ সেমিফাইনালে।
কিন্তু এই শনিবার রাত্রিরে তুমি আমাকে যে কাপটার সামনে নিয়ে এসছো তার নাম যে ট্রোল কাপ, যা যা বলছিস সমস্ত পরে হিসেব হবে, তারপরে ম্যাসিভ ট্রোলিং হবে, ট্রোল কাপ, বিশ্বকাপ না ট্রোল কাপ,
এটাতেও একটা মজা রয়েছে। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, আজ এখানেই শেষ করছি, এবং অবশ্যই স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য কলকাতা টিভি অনলাইনে লগ ইন হতে হবে, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক, ইউটিউব রয়েছেই, এবং ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার রেডি হান্ট রয়েছে।
আজকের মতো চললাম, শনিবার রাত্রে শুভরাত্রি।